Harrison, roll.
নমস্কার, 221 বিহারিসন রোড থেকে বলছি আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়, নার্গিস আর অনন্যা। আজ সিজন 4 এপিসোড 9 আপনারা শুনবেন লেখিকা অঞ্জনা চট্টোপাধ্যায়ের লেখা মাথেরানে মধুচন্দ্রিমা।
লেখিকা অঞ্জনা চট্টোপাধ্যায় বিগত 5.5 বছর ধরে পুনা মহারাষ্ট্রতে নিবাসী, তবে বর্তমানে তিনি এখন কলকাতায়। তাঁর লেখা বিভিন্ন ছোট গল্প, উপন্যাস প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা আর ওয়েব ম্যাগাজিনে। আমরা প্রথম সিজনে অঞ্জনা চট্টোপাধ্যায়ের লেখা বাদাম কাঠের বাক্স গল্পটি পরিবেশন করেছিলাম, গল্পটি অবশ্যই শুনবেন। এই গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত জীবনের জলছবি বইটি থেকে।
আর আজকেই রাত 11টায় আমাদের দ্বিতীয় চ্যানেল ভূত প্রেতে থাকছে অনন্যার শেয়ার করা একটা সত্যি ভৌতিক ঘটনা। তাহলে আজ এই গল্পটা শোনার পর ডেফিনেটলি ভূত প্রেতে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর রাত 11টায় চটপট কম্বল মুড়ি দিয়ে ঝটপট শুনে নেবেন আমাদের ওই ভিডিওর গল্পটা।
তাহলে শুরু করা যাক সিজন 4 এপিসোড 9 অঞ্জনা চট্টোপাধ্যায় লেখা মাথেরানে মধুচন্দ্রিমা।
কি দারুণ ঝলমলে পরিবেশ, বাতাসে ওই মিষ্টি সুবাসটা কিসের? সত্যি কি ভালো লাগছে চারপাশটা, উফ, মনটা জুড়িয়ে যাচ্ছে যেন।
মার্চ মাসের এক মাঝ সকালে টয় ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট থেকে নেমে মাথেরানের মাটিতে পা দিতেই মনটা খুশিতে ভরে উঠল পল্লবী। চারদিকে ঝলমলে আকাশ, দূষণমুক্ত পরিশুদ্ধ বাতাস, বারংবার বুক ভরে নিঃশ্বাস নেয় পল্লবী। নাম না জানা কিছু টাটকা ফুলের ঘ্রাণে ওর মনটা ভরে ওঠে। পল্লবীর যেন মনে হয় আজ যেন মাথেরানের আকাশে বাতাসে নববসন্তের ভালোবাসার ছোঁয়া লেগেছে।
আমি এগোচ্ছি, তুমি আস্তে আস্তে সাবধানে এসো, হ্যাঁ,
পল্লবীর উদ্দেশ্যে কথাগুলো বলে একটু জোরে পা চালালো সুবোধ। ধুতি আর লাল পাঞ্জাবি পরা এক হাট্টা খাট্টা মাঝ বয়সী কুলি ওদের তিনটে ট্রলি ব্যাগ নিয়ে বেশ খানিক দূর এগিয়ে গিয়েছে। যা দিনকাল পড়েছে তাতে কাউকে বিশ্বাস নেই। এই অজানা অচেনা জায়গায় কুলিটা ব্যাগগুলো নিয়ে হাওয়া হয়ে গেলে বসে বসে আঙুল চষা ছাড়া আর কিছুই করার থাকবে না সুবোধের। কথাটা ভেবেই একটু বিরক্ত লাগলো ওর। পল্লবীর কথায় এভাবে এই নির্জন মাথেরানে হানিমুন করতে না এলেই বোধ হয় ভালো হতো। সাধে কি আর বলে, বৃদ্ধস্ব তরুণী ভার্যা। সুবোধের থেকে পল্লবী প্রায় 10 বছরের ছোট, তার উপর পরমা সুন্দরী। ডাগর নতুন বউয়ের কথা কিভাবে ফেলবে, গোলমরিচ রঙের চুলের ওপর নুনের ছিটে পড়তে শুরু করা ক্ষয়িষ্ণু চেহারা সুবোধ। অজ্ঞতা ইচ্ছে না থাকলেও আসতে হলো মাথেরানে। সুবোধ বেশ কয়েকবার পল্লবীকে বোঝানোর চেষ্টাও করেছিল।
শোনো না পল্লবী, আমাদের বিয়ের পর আমরা হানিমুন করতে হয় গোয়া নয়তো উটি যাব, ফাইনেস্ট প্লেস ফর হানিমুন, কি বলো?
কিন্তু সেগুড়ে বালি, পল্লবী আচমকা জেদ ধরে বসল।
না না না, সমুদ্রও নয় পাহাড়ও নয়, আমরা হানিমুন করতে যাব জঙ্গলে। একবার ভাবো তো, অমন গভীর জঙ্গল, অন্ধকার রাত, আর তার মধ্যে অমন সব হিংস্র পশুর ডাক শুনে আমাদের প্রতিটা মুহূর্ত কাটবে, উফ, সো এক্সাইটিং। আর এতে কিন্তু আমাদের ব্যাপারটা আরো গভীর থেকে গভীরতর হবে, কি বুঝলে?
শুনেই কেমন একটা অস্বস্তি হয়েছিল সুবোধের। এই কি উদ্ভট চাহিদা পল্লবীর! কোকিলের কলতার নয়, ঝরা পাতার মর্মধ্বনি নয়, শেষে কিনা জন্তু জানোয়ারের হুঙ্কার শুনতে শুনতে প্রাণের মানুষের সাথে সময় কাটাতে চাই। দৃশ্যটা মনে মনে কল্পনা করতেই একটা হাড় হিম করা স্রোত নেমে এসেছিল সুবোধের শিঁড় দাঁড়াবে। তবে মাথেরানকে অবশ্য ঠিক জঙ্গল বলা চলে না। মাথেরান হল মহারাষ্ট্রের রায়গড় জেলার কার্যত অঞ্চলের একটা ছোট্ট হিল স্টেশন। ঘন সবুজ মহিরু আর বার্কিং টিয়ার, বিশালাকায় কাঠবেড়ালি, বিঁচি, বুনো শোরের মতন কিছু ছোটখাটো বন্য প্রাণী দিয়ে ঘেরা। ঠিক জঙ্গল না হলেও জঙ্গলের অনেকটা কাছাকাছি। প্রচুর বাঁদর আছে এখানে, আর তারা বাঁদরামিতেও কম যায় না। একটু অন্য মনস্ক হলেই হাতে ধরা খাবার দাবার নিয়ে দৌড় দেয়। পরিবেশ পরিশুদ্ধ রাখার জন্য মাথেরানে কোনো অটোমোবাইল ঢুকতে দেওয়া হয় না, মানে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি এখানে নিষিদ্ধ। এখানে বাহন বলতে ছোট্ট ছোট্ট টানা রিক্সা আর টাট্টু ঘোড়া, সেজন্যই তো ওদের এত গাড়ি ঘোড়া পাল্টে পাল্টে এখানে আসতে হলো। প্রথমে পুনা থেকে ট্রেনে চেপে নেরল স্টেশন, তারপর একটা ভাড়া গাড়িতে করে পাকদণ্ডী পেরোনো, তারপর আবার আধ ঘন্টা টয় ট্রেন যাত্রা করে অবশেষে মাথেরান। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য এত কড়াকড়ি না থাকলেও তো সুবোধ নিজের ওই ফোর হুইলারটা চালিয়ে ঘন্টা তিনেকের মধ্যেই পুনা থেকে এই 80-81 কিলোমিটার দূরের মাথেরানে পৌঁছে যেত।
হ্যাঁ হ্যাঁ, নিন বাবু, চলে এসেছি আমরা।
স্টেশনের বাইরে সার বেঁধে দাঁড়ানো টানা রিক্সাগুলোর একটা সামনে ট্রলি ব্যাগ তিনটে নামিয়ে রেখে কাঁধের উপর আলগোছে ফেলে রাখা গামছাটা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে কথাটা বলল আধবুড়ো কুলিটা। সুবোধ দেখল রিক্সাগুলোর যা সাইজ তাতে একজনই মালপত্র সমেত বসতে পারবে।
রিক্সা যাবে, ওই 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 রিক্সাওয়ালাকেও ডাকো সঙ্গে।
কুলিটার পাওনাগণ্ডা মিটিয়ে দিয়ে দড়াদড়ি করে দুটো টানা রিক্সা ভাড়া করল। মালপত্র ভাগাভাগি করে দুটো রিক্সায় তুলে দেওয়ার পর পিছনে তাকিয়ে দেখলো পল্লবী আসছে কিনা। না, পল্লবীকে কোথাও দেখা যাচ্ছে না।
কি ব্যাপার, পল্লবী আবার কোথায় গেল? পল্লবী, এ পল্লবী, এ কোথায় গেলে পল্লবী?
বেশ চিন্তায় পড়ে গেল সুবোধ। কি হলো মেয়েটার, পথটথ হারিয়ে ফেললো নাকি? সুবোধ পকেট থেকে মোবাইল ফোন বের করে পল্লবীর নাম্বার ডায়াল করলো ঠিকই, কিন্তু পল্লবীর কাছে পৌঁছানোর আগেই কেটে গেল ফোনটা। সুবোধ দেখলো ওর ফোনে কোনো কানেক্টিভিটি নেই।
উফ, এখানে তো আবার এটা বড় সমস্যা। শুনেছিলাম বটে যে এই মাথেরানে নেটওয়ার্কিংয়ের বড় সমস্যা, কিন্তু এখন কথা হচ্ছে টানা রিক্সায় মালপত্র ফেলে রেখে পল্লবীকে খুঁজতে যাওয়াও তো সম্ভব নয়। তাহলে এখন উপায় কী যে করি?
কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে না পেরে দুহাত দিয়ে বিরক্তি ভরে নিজের মাথার চুলগুলোকে চেপে ধরল সুবোধ। শরীরে যৌবনের ছোঁয়া লাগার পর থেকেই ওয়াইল্ড ব্যাপারটা খুব টানত পল্লবীকে। পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরা, দাড়ি গোপ কামানো তথাকথিত ভালো ছেলেদের থেকে ঝাঁকড়া চুলের গাল ভর্তি দাড়িওয়ালা মস্তান টাইপ ছেলেদেরই বেশি পছন্দ ছিল ওর। রাস্তাঘাটে ওই ধরনের পুরুষ মানুষ দেখতে পেলেই পল্লবীর হার্টবিট বেড়ে যেত, বুকের ভেতর কেমন উথাল পাথাল স্রোত উঠত, মনে হতো এখনই ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। অনেকদিন ব্লেডের ছোঁয়া না পাওয়া রুক্ষ গালে পরম আদরে ঘষতে থাকে ওর নরম গাল। বন্ধুরা এসব শুনে হাসাহাসি করত ওকে নিয়ে, আর ওর ওই অচেনা অখ্যাত কোনো জঙ্গলে হানিমুন করতে যাওয়ার ইচ্ছের কথা শুনেই সবাই ওকে বলতো,
পল্লবী তুমি না একটা বদ্ধ পাগল।
তা নয় তো কি, দেশে এত ভালো ভালো হানিমুন স্পট থাকতে শেষে কিনা জঙ্গল, তাও আবার অচেনা কোনো ছোপ ছাড়ের জায়গা।
পল্লবী অবশ্য বন্ধুদের ঠাট্টা তামাশায় কিছু মনে করত না, শুধু কান এঁটো করে হাসি হেসে বলতো,
আরে ভাই সবাই কি আর ওসবের মর্ম বোঝে? গহীন জঙ্গলের আদিমতা, ঘন সবুজ বন্যতা হলো নিষিদ্ধ মাদকের মতো, এক পা নেশা লেগে গেলে ঘোর কাটানো খুব মুশকিল। সবাই কি তার স্বাদ নিতে পারে? ছাড় তো, তোরা বুঝবি না ওসব।
মাথেরানের বাতাসে কি জাদু আছে কে জানে, পুরনো দিনের কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছে পল্লবী। দিদির যখন বিয়ে হয় তখনও সবে 14-15 পা দিয়েছে। দিদি ছিল ওর থেকে প্রায় 6 বছরের বড়। মা মারা যাওয়ার পর থেকেই দিদি মায়ের মতন করে দেখাশোনা করেছে পল্লবীর। বিয়ের পর দিদি ওকে ছেড়ে চলে যাবে ভাবলেই খুব দুঃখ হতো ওর। তাও তো দিদির গায়ের রংটা একটু কালো বলে বাবার প্রায় বছর চারেক লেগে গেল দিদির জন্য উপযুক্ত পাত্র পেতে। তবে এবার মোটা টাকার পণের বিনিময়ে দিদির জন্য বেশ ভালো একখানা পাত্র জোগাড় করতে পেরেছে বাবা। একমাত্র ছেলে, পুনেতে নিজের বাড়ি, জামা কাপড়ের রমরমা ব্যবসা, তার উপর মানি, তার মানে দিদিকে শ্বশুর বাড়িতে শাশুড়ির মুখ নাড়া শুনতে হবে না। বিয়ের পর দিদি যখন প্রথমবার বাপের বাড়ি এলো তখন কি সুন্দরী না লাগছিল দিদিকে, নতুন জীবনের কতই কল্পনা শুনিয়েছিল পল্লবীকে, বেশিরভাগই অবশ্য জামাইবাবুকে নিয়ে। দিদির কাছে জামাইবাবু গল্প শুনতে শুনতে পল্লবীর বারবার মনে হতো বাবা নিশ্চয়ই ওর জন্যই এরকম কোনো সুপাত্রের সন্ধান পাবে। জামাইবাবু মানুষটা খুব ভালো ছিল, সেবার ও যখন দিওয়ালির সময় দিদির বাড়ি গেল তখন কি মজাটাই না করেছিল ওর সাথে। দিদি চিরকালই একটু ভীতু প্রকৃতির, ফুলঝুরি আর রং মশাল ছাড়া অন্য কোনো বাজি ফোটাতে খুব ভয় পেত। কিন্তু পল্লবী, সে ছোটবেলা থেকেই বেশ ডাকাবুকো। সেবার বাজি ধরে বাজি ফাটানোতে টেক্কা দিয়েছিল জামাইবাবুকে। পুরস্কার হিসেবে মোটর বাইকে চড়িয়ে পুরো পুনা শহর ঘুরিয়ে দেখিয়েছিল জামাইবাবু। জামাইবাবুর বাইকের পিছনে সিটে বসে নিজেকে দিদির মতন মনে হচ্ছিল পল্লবীর। মনে হচ্ছিল ওরও একদিন দিদির মতন সংসার হবে, জামাইবাবুর মতন খুব ভালো বর হবে।
এই আমরা আর কতক্ষণে হোটেলে পৌঁছব? আমার যে অনেক শুশু পেয়েছে, বলো না আর কতক্ষণ।
গুনগুনের কোচি কণ্ঠের আশঙ্কিত স্বরে সুখ চিন্তায় ছেদ পড়ল পল্লবীর। ও মোলায়েম স্বরে জবাব দিল,
হ্যাঁ এই তো এসে গেছি আর একটুখানি।
লেডিস টয়লেটের খোঁজ করতে করতে দীর্ঘশ্বাস ফেলল পল্লবী। কি ভেবেছিল আর কোত্থেকে কি হয়ে গেল। গিরিবিহার হোটেল, চারপাশে বড় বড় গাছ আর তার মাঝে ছোট্ট ছোট্ট কয়েকটা কটেজ, মাঝখানে বাচ্চাদের খেলার জায়গা দোলনা, বড়দের জন্য গাছে বাঁধা গোটা দুয়েক হ্যামক, মাধবীলতা আর বোগেনভেলিয়ার গেট দিয়ে সাজানো সেলফি পয়েন্ট। কটেজগুলো কোনোটা এক কামরার, কোনোটা আবার দু কামরার। চার পাঁচ ধাপে সিঁড়ি দিয়ে উঠে ছোট্ট বারান্দা, তারপর ঘর। এইরকমই একটা এক কামরার কটেজের অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে জ্বলন্ত সিগারেটে টান দিচ্ছিল সুবোধ। রাত বেশি না হলেও চারপাশ নিঝুম, বড় বড় গাছের ফাঁক দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পড়েছে বারান্দার রেলিংয়ের উপর। বাতাসে ভেসে রয়েছে একটা মিষ্টি ফুলের গন্ধ, বোধহয় মাধবীলতা। এ সময় কি সুবোধের এভাবে একা একা দাঁড়িয়ে থাকার কথা? পল্লবীর আবদার মেনে নিয়ে সারা বিকেল সুবোধ ওর সাথে টই টই করে রাস্তায় ঘুরে বেরিয়েছে। মাথেরানের গ্রাম্য দেবতা পিশরনাথের মন্দিরটা এই গিরিবিহার হোটেল থেকে খুব কাছে, মিনিট পাঁচেক হাঁটা পথ। মন্দিরের সামনে একটা বড় লেক আছে, বোটিং বা অন্যান্য ওয়াটার গেমের কোনো ব্যবস্থা নেই ঠিকই, তবে লেকের নীল জল দেখলে চোখ জুড়িয়ে যায়। পরন্ত রোদে সঙ্গিনীর হাত ধরে লেকের ধারে নরম বালিতে বসে থাকা যায় ঘণ্টার পর ঘণ্টা। বন্ধু প্রীতমের কাছ থেকে এমনই শুনেছে সুবোধ। গত বছর প্রীতম এখানে এসেছিল ও স্ত্রীকে নিয়ে।
কোথায় ভেবেছিলাম পল্লবীর হাতের ওপর হাত রেখে লেকের ধারে বসে রক্তিম সূর্যের দিক চক্রবালে মিলিয়ে যাওয়া দেখতে দেখতে ওকে নিজের মনের কথা বলবো। গাঢ় সন্ধ্যা লগ্নে পল্লবীর কোমরে হাত রেখে ঘন আদিম মহাদ্রুমের বনবিথি পেরিয়ে মন্থর পায়ে হেঁটে হেঁটে ফিরে আসবো হোটেলে। কিন্তু
পিশরনাথের মন্দিরে একটা প্রণাম ঠুকে বেরিয়ে এলো পল্লবী। নীল ঝিলটার দিকে এক ঝলক দেখেই হাঁটা দিল ফিরতি পথে। সুবোধ কিছু বলার আগেই ও বলল,
বলছি শোনো না, একবার স্টেশন চত্বরে যাব, হ্যাঁ ওখানে যে মার্কেট আছে না সেখান থেকে একটু কেনাকাটা করব।
টানা রিক্সাগুলো স্টেশনের কাছেই থাকে, ওখান থেকেই ভাড়া নেয়। যদি ভাগ্য খুব ভালো হয় তবেই এইসব জায়গা থেকে এক আধটা ফিরতি রিক্সা পাওয়া যায়। তার মানে এখন আবার হেঁটে হেঁটে স্টেশন চলো। খুব বিরক্ত লাগলো সুবোধের, ও মুখ ভার করে পল্লবীর পিছু ধাওয়া করল।
এসব হিল স্টেশনের ছোট ছোট মার্কেটগুলোতে আবার ঘুরে ঘুরে দেখার কি আছে? এসব জায়গায় যে কি কি পাওয়া যায় তা বেশ ভালোভাবেই জানা আছে আমার। ওই তো হয় সব ওই কাঠের খেলনা, হাতা খুন্তি, ছোট ছোট স্পাইক দেওয়া ওই হাত পা মালিশ করার যন্ত্র, এইসব নাহলে ওদিকে ওই ওই কম দামি রং বাহারি জামা কাপড়, আর সঙ্গে থাকে এক গাদা চিক্কির দোকান, মগনলাল চিক্কি, সোহনলাল চিক্কি, আজব ব্যাপার। দোকানের নাম যাই হোক না কেন জিনিস সেই একই, চিনির গাঢ় রসে আটা চিনেবাদাম, নয়তো কাজু কিশমিশ আখরোট, না হলে গুঁড়ো গুঁড়ো রাজগিরা।
একরাশ অসহ্যকর বিরক্তিভাব চাগার দিয়ে ওঠে সুবোধের রন্ধ্রে রন্ধ্রে। হানিমুন করতে এসে পল্লবীর এসব ফালতু জিনিস কেনার যে কি দরকার তা কিছুই বুঝে উঠতে পারে না সে, তবে একটু একটু আন্দাজ করতে পারে। এসবই হলো ওকে দূরে সরিয়ে রাখার চেষ্টা, অগ্নিসাক্ষী করে বিয়ে করার পরেও স্বামীর প্রাপ্য অধিকারটুকু না দেওয়ার চেষ্টা। দশ দিন হলো ওদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পল্লবীকে অঙ্কশায়িনী করতে পারেনি সুবোধ। একই ছাদের তলায় থেকেও ছুঁতে পারেনি ওর পরম সুন্দর শরীর। পল্লবীর যদি ওকে এতই অপছন্দ ছিল তাহলে বিয়েতে মত দিল কেন?
দেখা যাক, কাল হয়তো অবস্থার পরিবর্তন হলেও হতে পারে।
আগামীকাল সকাল থেকে ঘোরাঘুরির প্ল্যান করেছে পল্লবী। সুবোধ সেই মতো হোটেলের ম্যানেজারকে বলে একটা টানা রিক্সার ব্যবস্থা করেছে। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বে ওরা, আর ওদের রিক্সার জন্য স্টেশন অবধি যেতে হবে না। ম্যানেজারের কথা মতো রিক্সাটা হোটেলের সামনে চলে আসবে। সিগারেটে একটা লম্বা টান দিল সুবোধ। মাথেরানে মোটামুটি 11টা নামি ভিউ পয়েন্ট আছে, মহাবালেশ্বরের মতন এখানেও রয়েছে মাঙ্কি পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট। এ দুটো অবশ্য খুব কমন, মহারাষ্ট্রের প্রায় সবই হিল স্টেশনেই এই দুটো ভিউ পয়েন্ট দেখাই যায়। সুবোধ একটু এক্সাইটেড হানি বি পয়েন্ট দেখার জন্য। এখানকার মানুষেরা বলে মধুমক্ষী পয়েন্ট, গভীর খাদের ধারে থাকা বড় বড় জঙ্গলি গাছে বাসা বাঁধে বন্য মৌমাছি, তৈরি করে বড় বড় মৌচাক। ভাগ্য ভালো থাকলে অনেক সময় মৌচাক থেকে মধু ঝরতেও দেখা যায়। এক টানে সিগারেটটা শেষ করে ফেলল সুবোধ। এখন অফ সিজন, তাই বেশি গেস্ট নেই হোটেলটাতে। গাছের পাতার ভেতর থেকে নিঝুম অন্ধকারের নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসছে রাত চড়া পাখির ডাক। মাঝে মাঝে পাওয়া যাচ্ছে নিশাচরের পায়ের আওয়াজ, খুব কাছে, মনে হচ্ছে যেন এদিকেই এগিয়ে আসছে। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখল সুবোধ, তারপর সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে চলল অজানার দিকে। আজ প্রিয়াঙ্কার কথা খুব মনে পড়ছে সুবোধের, বারবার চোখের উপর ভাসছে প্রিয়াঙ্কার সরল সাদাসিধে মুখখানা। প্রিয়াঙ্কা সুবোধের প্রথম স্ত্রী, গুনগুনের মা আর পল্লবীর দিদি। মশলা চায়ের কাপটাতে আয়েস করে একটা চুমুক দিতে যাচ্ছিল দিলীপ মোড়ে, এমন সময় একটা লোক হন্তদন্ত হয়ে এসে খবরটা দিল। ট্যুরিস্টের মৃত্যুর খবর পেয়ে একটু হকচকিয়ে গেল থানেদার দিলীপ মোড়ে। অল্পদিনই হয়েছে ওই মাথেরান পুলিশ চৌকিতে বড় সাহেব হয়ে এসেছে, একে তো বয়স কম, তার উপর অভিজ্ঞতাও প্রায় নেই বললেই চলে। তাই কিং কর্তব্য বিমূঢ়ের মতো বসে বসে শুনছিল লোকটার কথাগুলো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলেছে লোকটা, বারবার ঠোঁট চাটছে, বোধহয় গলা শুকিয়ে গিয়েছে। জলের গ্লাসটা লোকটার দিকে এগিয়ে দিল থানেদার সাহেব। জল খেয়ে একটু দম নিয়ে আবার বলতে শুরু করলো লোকটা। সব কিছু শোনার পর নিজের মতন করে গুছিয়ে নিল দিলীপ মোড়ে। যে লোকটা ছুটতে ছুটতে খবরটা দিতে এসেছে তার নাম পরশুরাম। সে পেশায় টানা রিক্সার হেল্পার, এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তায় একার পক্ষে রিক্সা টানা প্রায় অসম্ভব। তাই রিক্সাওয়ালারা পরশুরামের মতন লোকেদের ভাড়া করে রিক্সাটাকে পেছন থেকে ধাক্কা দেওয়ার জন্য। অনেক সময় রাস্তা খারাপ থাকার জন্য ভিউ পয়েন্টের কাছ পর্যন্ত রিক্সা যেতে পারে না। রিক্সাওয়ালারা যাত্রীদের বেশ খানিকটা দূরে নামিয়ে দিয়ে বিড়ি ফুঁকতে ফুঁকতে কিছুক্ষণ জিরিয়ে নেয়। তখন পরশুরামের মতন হেল্পাররা সামান্য কিছু বকশিসের বিনিময়ে ট্যুরিস্ট গাইডের কাজ করে, যাত্রীদের পথ দেখিয়ে স্পটে নিয়ে যায়, নানা রকম ইনফরমেশন দেয়। যখন এত সেলফি তোলার ঘটা ছিল না তখন এরা ট্যুরিস্টদের ক্যামেরায় তাদের মর্জি মাফিক ফটো তুলে দিত। কিছুক্ষণ পর খানিকটা ধাতস্থ হয়ে পরশুরাম আবার বলে,
স্যার আজ সকালে পাপ্পুখোটের রিক্সার হেল্পার হয়েছিলাম। গিরিবিহার হোটেলের সামনে থেকে রিক্সায় উঠেছিল একটা ফ্যামিলি, একটা রোগাবাটকা আধ বুড়ো লোক, একটা ফর্সা টুকটুকে কম বয়সী বউ আর একটা বাচ্চা মেয়ে। বউটা লোকটার থেকে বয়সে অনেকটা ছোট ছিল আর সাজগোজ দেখে মনে হচ্ছিল নতুন নতুন বিয়ে হয়েছে। সঙ্গে নেহাতি বাচ্চাটা ছিল, তাই নাহলে আমি তো ধরেই নিয়েছিলাম যে ওরা হানিমুন করতে এসেছে। আলেকজান্ডার পয়েন্ট, লুইসা পয়েন্ট আর প্যানোরামা পয়েন্ট দেখার পরই ওই লোকটা বলল মধুমক্ষী পয়েন্ট দেখতে যাবে। এই পয়েন্টটা মেন রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে, ছোট বড় পাথুরে ভরা চড়াই উতরাই পথ। একটু দূর যাওয়ার পর বউটা ওকে বলল বাচ্চাটাকে কোলে নিতে, তারপর বেশি বকশিস পেতে পারি এই ভেবে আমি মেয়েটাকে কোলে নিয়ে সাবধানে চলতে লাগলাম। বউটা লোকটার হাত ধরে জঙ্গলের পথ দিয়ে এগিয়ে গেল ভেতরের দিকে। বাচ্চাটার সাথে কথা বলতে বলতে আমি আস্তে আস্তে হাঁটছিলাম, হঠাৎ দেখি বউটা পাগলের মতন ছুটে আসছে স্যার। বউটাকে ওভাবে দেখে আমি বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে তাড়াতাড়ি সেদিকে গিয়ে গিয়ে যাই। বউটা হাঁপাতে হাঁপাতে আমাকে জড়িয়ে ধরে হাত পা নেড়ে কিছু বলতে চাইল, কিন্তু কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না।
আচ্ছা, তারপর?
আমি বেশ বুঝলাম স্যার, কেস নিশ্চয়ই জন্ডিস, নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে। আমি দৌড়ে গেলাম মধুমক্ষী পয়েন্টের দিকে। জায়গাটা একেবারে ফাঁকা ছিল, তখন কেউ কোথাও নেই। আমি এদিক ওদিক তাকিয়ে সেই লোকটাকে খোঁজার অনেক চেষ্টা করলাম স্যার, কিন্তু গভীর খাদের ওপারে গাছপালায় ঢাকা সবুজ পাহাড় ছাড়া আমার আর কিছুই চোখে পড়ল না।
বুঝলাম। তবে ভদ্রমহিলা এখন কোথায়? তার এখন কি কন্ডিশন?
বউটার যা অবস্থা স্যার, তাতে থানায় এসে কিছু বলতে পারবে না, তাই বাচ্চার বউটাকে পাপ্পু খুঁটের হেফাজতে রেখে আমি নিজেই এলাম পুলিশকে ডাকতে।
চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো দিলীপ মোড়ে, মনে মনে ভাবল,
ধর এসব বোকা বোকা ট্যুরিস্টদেরকে নিয়ে না আর পারা যায় না। ফেসবুক হোয়াটসঅ্যাপে স্টেটাস আপডেট দিয়ে নাম কেনার জন্য খাদের কিনারায় দাঁড়িয়ে সেলফি তুলতে যাবে, আর তারপর আনাড়ির মতো পা পিছলে পড়ে মরবে, আর আমাদের কাজটা বাড়াবে। এটাও নিশ্চয়ই ওরকমই কেস হবে একটা। নির্গত ওই কচি বউয়ের সামনে বেশি হিরোগিরি দেখাতে গিয়ে খাদের ভেতর পড়েছে ওই বুড়ো বরটা আর কি। হে, দুটো কনস্টেবলকে ডাক, এখন তাড়াতাড়ি স্পটে গিয়ে বডিটাকে রিকভার করে পোস্টমর্টমে পাঠাতে হবে যত সব।
শুভদের মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে প্রায় দুটো বছর। শোক দুঃখ ভুলে সবাই আবার ফিরে এসেছে জীবনের মূল স্রোতে। প্রথমে আপত্তি করলেও পাড়া প্রতিবেশী আর কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের চাপের কাছে নতি স্বীকার করে পল্লবীর পুনর্বিবাহে মত দিয়েছেন শ্বশুরমশাই। খানিকটা অনিচ্ছা সত্ত্বে হলেও বাবা পাত্র দেখা শুরু করে দিয়েছে বিধবা পল্লবীর জন্য। বাবার কাছে বিয়ে মানে আবার এক গাদা টাকা পণ দেওয়া, তাই পল্লবীর আবার বিয়ে দিতে একটু ইতস্তত করছে বাবা। তবে পল্লবীর ভাগ্য ভালো, একটা বিনা পণের সম্বন্ধ এসেছে ওর জন্য। শুভদের এক দূর সম্পর্কের বোন তার দেওরের সম্বন্ধ এসেছে পল্লবীর জন্য। সে গিয়ে পল্লবীর বাবাকে বলল,
বুঝলেন কাকাবাবু, এটা ঠিক যে ছেলেরা কামকাজ কিছু করে না, সারাদিন খালি সমাজ সেবা করে বেড়ায়, কিন্তু সত্যি বলছি সে আমাদের হীরের টুকরো ছেলে, অন্তর এত ভালো যে কি বলবো। আজকালকার দিনে এমন ছেলে আপনি সহজে পাবেন না, একবার কথা বলেই দেখুন না।
ফটো দেখে ছেলেটাকে খুব পছন্দ হয়েছে পল্লবীর। মনে মনে ও যেমন স্বামী চাইত, এই ছেলেটা ঠিক সেই রকম। পেশিবহুল বলিষ্ঠ চেহারা, ফর্সা রং আর শিবাজি মহারাজের মতন দাড়ি গোফ। পল্লবীর রোজ সকাল সন্ধে গণপতি বাপ্পার কাছে প্রার্থনা করে এই ছেলেটার সাথেই যেন ওর বিয়ে হয়। পল্লবী দিদির মতন একটা সাজানো সংসার, জামাইবাবুর মতন একজন স্বামী চাইতো ঠিকই, কিন্তু তার মানে তো আর দিদির স্বামীকে দিদির ফেলে যাওয়া সংসারটাকে আপন করে নেওয়া নয়। পল্লবী চাইতো নিজের সংসার, নিজস্ব স্বামী। তাই যখন হঠাৎ করে সেপ্টিসেমিয়ায় ভুগে প্রিয়াঙ্কা মারা গেল আর বাবা গুনগুনের ভালোর জন্য কিছু হিতাকাঙ্ক্ষীর পরামর্শে শুভদের সাথে ওর বিয়ে ঠিক করলো, তখন পল্লবীর মনে হয়েছিল যে সুইসাইড করবে। কিন্তু পল্লবী ছিল সাহসী মেয়ে, তাই আত্মহত্যা করার বদলে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। বাবাকে জানালো নিজের মনের কথা, কিন্তু বাবা নিজের সিদ্ধান্তে অনড়। ভালো পাত্র যখন হাতের কাছে রয়েছে, তখন আবার নতুন করে অন্য পাত্র খোঁজার কি দরকার? আর তাছাড়া শুভদের সাথে বিয়ে হলে নতুন করে কোনো পণ দিতে হবে না, অন্য পাত্র মানেই তো আবার এক গাদা পণ। পল্লবীর জিদ দেখে বাবা শেষ পর্যন্ত ওকে একটা রূঢ় প্রশ্ন করেই ফেলল।
বেশ তো, তাহলে তোর চেনা জানা এমন কেউ কি আছে যে তোকে বিনা পণে বিয়ে করবে? থাকলে তাকে আমার সামনে নিয়ে আয়, আমি আগে পিছে কিছু না দেখেই তোদের চার হাত এক করে দেব।
বাবার এই অবান্তর প্রশ্নের উত্তর দেওয়ার আর কোনো প্রয়োজন বোধ করেনি পল্লবী। শুধু এইটুকু বুঝেছিল যা করার তা ওকেই করতে হবে, আর তাই বিয়ের আগে থেকেই নিজের জীবনকে আবার নিজস্ব গতিতে ফিরিয়ে আনার প্ল্যান ছকে রেখেছিল পল্লবী। সেদিনটার কথা আজও স্পষ্ট মনে আছে পল্লবীর। সুবোধকে অনেক কষ্টে রাজি করিয়েছিল মাথেরানের হানিমুন করতে যাওয়ার জন্য। কাজের জায়গা হিসেবে বেছে নিয়েছিল নির্জন মধুমক্ষী পয়েন্ট। গুনগুনকে গাইডের কোলে চাপিয়ে দিয়ে সুবোধকে ভালোবাসার লোক দেখিয়ে টেনে নিয়ে গিয়েছিল খাদের ধারে। তারপর মৌচাক দেখাবার নাম করে ছোট্ট একটা ধাক্কা। ভাবতেই বুকের ভেতরটা ছ্যাঁদ করে উঠল পল্লবীর। ও তাড়াতাড়ি মোবাইল ফোনের ফটো গ্যালারি খুলে হবু স্বামীর ফটোতে হাত বোলাতে লাগল। এবার বেশ শান্ত লাগছে মনটা। দ্বিতীয় মধুচন্দ্রিমার ছক কষতে লাগলো পল্লবী। এবারে একটা সত্যিকারের জঙ্গলে যাবে, বিশাল বড় ঘন জঙ্গল, হিংস্র প্রাণীতে ভরা, জান্তব গর্জনের মাঝে অমাবস্যার তারা ভরা রাতে জোনাকি দেখতে দেখতে আপন থেকে আপনতর করে নেবে ওর জীবনের পরম পুরুষকে। শেষ হলো আমাদের আজকের গল্প সিজন 4 এপিসোড 9 অঞ্জনা চট্টোপাধ্যায়ের লেখা মাথেরানে মধুচন্দ্রিমা। গল্প পাঠে আমি প্রত্যয়, পল্লবীর ভূমিকায় নার্গিস, কুলি একজন বন্ধু ও দিলীপ মোড়ের ভূমিকায় সুমিতেন্দ্র, শুভদের ভূমিকায় গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন্দা, অন্যান্য চরিত্রে নকটার্নাল অডিও হরর স্টেশনের দেবপ্রিয়া, সুমিত দাশগুপ্ত, নার্গিস এবং আমি প্রত্যয়। তাহলে আবার আসছি পরের সপ্তাহে ঠিক রাত 9 শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।